আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি অনুষ্ঠান জান্নাত লাভের উপায় যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ দর্শক শ্রোতা এই অনুষ্ঠানে আপনারা বিগত পর্বের মধ্যে বিভিন্ন আমল সম্পর্কে জেনে আসছেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আজকেও একটি বিষয় আমরা নিয়েছি জানাবো এর পূর্বে আসুন দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা বিষয় নিয়েছি পরিশোধ করে দেওয়ার নিয়তে ঋণ গ্রহণ করার সওয়াব আজ ইনশাআল্লাহ তাআলা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব অনুষ্ঠানের মধ্যে আমরা আরমান ভাই থেকে জানবো যে ভালো নিয়ত সহকারে ঋণ নেওয়ার যে সওয়াব রয়েছে পরিশোধের নিয়তে এর ফজিলত কী রয়েছে আরও অন্যান্য বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব আপনারাও সাথে থাকবেন অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা ভালো ভালো নিয়তের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা আরমান ভাই কেমন আছেন আপনি
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন
আজকের বিষয় তো আরমান ভাই শুনেই নিয়েছেন কি পরিশোধ করে দেওয়ার নিয়তে ঋণ গ্রহণ করার সওয়াব কী রয়েছে সর্বপ্রথম আপনার থেকে জানতে চাই ভালো নিয়তে ঋণ নেওয়ার কি সওয়াব রয়েছে এর ব্যাপারে কোরআন ও হাদিসে পাকের মধ্যে কি রয়েছে ইরশাদে কারিমা কি হয়েছে ব্যাপারে
সুবহানাল্লাহ চমৎকার একটি বিষয় নিয়েছেন সাকির হোসেন ভাই মাশাআল্লাহ সুবাজাল এই অনুষ্ঠানে নানান ধরনের বিষয় উপস্থাপন করা হয়
জি
আর আমার মনে হয় যে বিষয়গুলো নেওয়া হয় সেগুলো আমাদের দৈনন্দিন জীবনেও চলে আসে এইসব বিষয় যেগুলো আপনি প্রশ্ন করছেন বা যেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এইসব বিষয়ের যে কী ফজিলত রয়েছে যদি আমরা এইসব বিষয়ে যদি জানতাম তাহলে আরও বেশি আমরা আমল করতাম কিন্তু আমি দেখেছি এই প্রোগ্রামটাকে এভাবে ম্যাকিং করা হয়েছে যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে চলে আসে এখন আপনি জানতে চেয়েছেন কেউ যদি ভালো নিয়তে এবং পরিশোধ করে দেওয়ার নিয়তে কেউ যদি কর্জ নেয় ঋণ নেয় দেখুন আমাদের সমাজে আমাদের এলাকায় আমাদের দেশে আমাদের শহরে আমাদের গ্রামে এবং আমাদের ঘরে অনেকে এমন রয়েছে দুঃখে কষ্টে বা অভাবে বা এমন কোনো সমস্যা পড়ে গেল সেক্ষেত্রে কর্জ নিয়ে থাকে
রাইট
এই যে আমরা যে কর্জ নিয়ে থাকি ঋণ নিই এবং ঋণদাতা ঋণ যে দেয় তো এই বিষয়ে হাদিসে কারিমা অনেক রয়েছে দেখুন যদি আমরা সুন্নত অনুযায়ী আর হাদিস অনুযায়ী যদি এভাবে লেনদেন করি ঋণ নিই এবং ঋণ দিই তাহলে আমরা বেশি প্রতিদান পাবো এবং সওয়াবের ভাগিদার হব হযরতে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে আপনার আমার নবী মাহবুবে আরবি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেউ যদি কারো থেকে কোনো কিছু ঋণ নেয় এবং তার অন্তরে এই কথা থাকে এনি হাও যেভাবে হোক আমি এটা পরিশোধ করে দেব তাহলে তার পক্ষ থেকে আল্লাহ তাআলা পরিশোধ করে দেবে দেখুন জাকির ভাই হাদিস রয়েছে সামান্য এতটুকু নিয়ত করে নিল এবং ভালো নিয়ত আমি এনি হাও যেভাবে হোক এই ব্যক্তিকে আমি তার মাল ফিরিয়ে দিব এই যে নিয়ত করলো আল্লাহ তাআলা এই নিয়তের বরকতে তাকে সওয়াবও দিবে এবং তার পক্ষ হয়ে আল্লাহ তাআলা পরিশোধ করে দেবে পক্ষান্তরে কেউ যদি কারো থেকে কিছু নিল এবং পরিশোধ করার ইচ্ছা না থাকে তাহলে আল্লাহ তাআলা তা নষ্ট করে দেবে এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে রয়েছে এখন দেখুন দুটি কথা রয়েছে এখানে নাম্বার এক হচ্ছে জাকির ভাই আমি ভালো নিয়তে নিলাম আমি জানি যদি আমি না দিতে পারি তাহলে কিয়ামতের দিনে আমার নেকিগুলো সে নিয়ে যাবে এজন্য আমাকে যেভাবে হোক আমাকে দিতে হবে তো আমি দিলাম তো আল্লাহ আমার পক্ষ থেকে এটা পরিশোধ করে দেবে আর যদি আচ্ছা ঠিক আছে দে না আচ্ছা আগে নি তো তারপরে বোঝা যাবে দেখাবো মজা দিবই না কিন্তু মনে মনে এগুলো কথা চলছে নাউজুবিল্লাহ ওই বেচারা ঋণদাতা ঋণ তো দিল ভালো মনে করে আমার কষ্টে আমার অভাবে সে সঙ্গ দিল, কাজে চলে আসলো, কিন্তু আমার নিয়ত ঠিক নেই, আমি আপনাকে ঠকাবো। তো এই খারাপ যদি নিয়ত থাকে দিলামে না, তাহলে আল্লাহ তাআলা তার ওই জিনিসটাকে নষ্ট করে দেবে। তো এই জন্য জাকির হোসেন ভাই আমাদের দৈনন্দিন জীবনে এই কাজটা চলে আসছে,
প্রায় সময় আমাদের জীবনে এটা ঘটে যায়, অভাবে হোক বা পেরেশানিতে বা অসুস্থতার কারণে, কখনো না কখনো কারো থেকে না কারো থেকে আমাদেরকে ঋণ নিতে হয়। তো আরমান ভাই, আরেকটি বিষয় এখানে আমার ব্যক্তিগতভাবে আমি বোঝাতে চাচ্ছি দর্শককে, সেটা হলো গিয়ে দর্শক, যেন ঋণ বলতে যেটাকে আমরা বোঝাতে চাই আজকের অনুষ্ঠান থেকে, এটা স্বাভাবিকভাবে যে আমাদের সমাজের মধ্যে প্রচলন হয়ে আসছে এই ঋণটা না, যে ঋণের মধ্যে সুদের লেনদেন করা হয়, তাই না আরমান ভাই? যে ঋণটা আছে আমরা আলোচনা করছি সেটা কিন্তু কর্জে হাঁচা না, যেটা উত্তম কর্জ যেটা, এটার আলোচনা, যেটার কোনো প্রতিদান নেওয়া হবে না। যেমন আমাকে কেউ, আমি কারো থেকে ঋণ নিলাম, একটা আছে না কি এর প্রতিদান আমাকে সে দিবে, 5,000 টাকা ঋণ নিলাম কর্জে হাঁচা না, যেটাকে বলা হয় যার কোনো প্রতিদান হয় না। আজকে আমি নিয়েছি, টাইম দিয়ে দিলাম 2 মাস পরে ফেরত দিব, তো 2 মাস পরে তাকে আমি 5,000 টাকাই দিলাম, এখানে 2.5%, 5%, 7.5% যে পার্সেন্টেজ দেওয়া হয় প্রতিদান হিসাবে নেওয়া হয়, এটা যেন এর মধ্যে অ্যাড না থাকে।
না না, এখানে তো এইসব বিষয়ে আলোচনাই হচ্ছে না, পার্সেন্টেজ নেওয়া, সুদ নেওয়া, প্রফিট নেওয়া, না 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 এটা কথা না। কেননা আমি কার্যে হাসানা আপনাকে দিলাম,
জি
সওয়াবের নিয়তে দিলাম, কেন আপনি আমার মুসলমান ভাই, আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি আছেন, আপনি আমার মুসলমান ভাই আছেন, আপনি এখন বিপদে পড়েছেন আর আল্লাহর দয়ায় আমার কাছে অনেক আছে, যদি আমি আপনাকে একটু হেল্প করি, ঋণ দিই, তাহলে এই যে আমি আপনাকে দিলাম তো এটা আমি সওয়াব পাবো। কিন্তু আমার নিয়ত যদি গড়বড় থাকে, নিয়ত যদি আমার ঠিক না থাকে, আচ্ছা ঠিক আছে দি না, এমনিতে মাছ আমার জালে চলে আসবে, পরে এর থেকে আমি অন্য কাজ নিব, বা দেখি না ওর জমিটা তো আছে, এই টাকা দিয়ে জমিটা নেওয়া যায় কি না, নাউজুবিল্লাহ, যদি এমন কিছু থাকে তাহলে তো এটা ঠিক নয় এবং এটা গুনাহের কাজ রয়েছে। আমি তো তাকে সাহায্য করছি না, বরং নিজের জালে তাকে ফেসে নিচ্ছি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমাদের সমাজে সবাই নয়, কিছু কিছু এমন লোক আছে কিন্তু খুব কম রয়েছে। যাই হোক, আল্লাহ করে যাতে এই কম চিন্তাধারার লোকরাও যাতে ঠিক হয়ে
যায়, সংশোধন যেন তাদেরও হয়ে যায়, আল্লাহ যেন এমনই করে।
জাকির ভাই, এখানে আরেকটি হাদিসে করিমা আমি আপনার সম্মুখে তুলে ধরতে চাচ্ছি। হযরতে সাইয়্যিদাতুনা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আজওয়াস রয়েছেন, বিবি রয়েছেন। হযরতে সাইয়্যিদাতুনা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি পরিমাণে মানুষদের থেকে ঋণ নিতেন।
আচ্ছা,
হ্যাঁ, ঋণ নিতেন, অথচ অত প্রয়োজন হতো না কিন্তু ঋণ নিতেন। আচ্ছা, ঋণ নেওয়ার মানে না উনি বেশি বেশি লাখ, 2 লাখ, 10 লাখ, 1 কোটি টাকা ঋণ নিতেন, এমন কিছু না, মানে সামান্য কিছু। যেমন আমাদের বাড়িতে হয় না, তোমার কাছে 2টা আলু বাঁধা আছে নাকি? দাও না, আমি তো বাজারে যাইনি বা আমার লোক যায়নি বাজারে, আমি কালকে 2টা আলু দিয়ে দিব, এরকম হয়
পারিবারিকভাবে এগুলো?
জি জি জি, এরকম হয়। তো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ছোট ছোট কিছু না কিছু তিনি নিতেন। তো পরিবারের লোকেরা বলতো, আপনি এটা কী করছেন, আপনি কেন নেন, অথচ সব কিছু তো আছে, ছোট ছোট জিনিস, এগুলো প্রয়োজন হয় না, তারপর আপনি ঋণ নেন। তখন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তো ঋণ নেব।
আচ্ছা,
হ্যাঁ, আমি তো ঋণ নেব, এই জন্য নেব, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যখন ভালো নিয়তে, পরিশোধ করার নিয়তে কারো কাছ থেকে ঋণ নেয়, ধার নেয়, কর্জ নেয়, তো আল্লাহ নবী বলেছেন তার পক্ষ থেকে আল্লাহ তাআলা সে জিনিসটা পরিশোধ করে দিয়ে থাকে।
সুবহানাল্লাহ।
আর কেউ যদি ঋণ নিল আর পরিশোধ করার যদি নিয়ত না থাকে, তাহলে কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে দণ্ডমান করানো হবে, উভয়কে, যে নিয়েছে এবং যে দিয়েছে। কেননা কিয়ামতের ময়দানে জাকির ভাই দিনার ও দিরহাম তো থাকবে না,
থাকবে না,
স্বর্ণ রূপা টাকা পয়সা ডলার, হ্যাঁ, পাউন্ড টাকা রুপি, এগুলো তো থাকবে না। তো কিয়ামতের দিনে যে কর্জ নিয়েছে এবং দেওয়ার নিয়ত ছিল না, দেওনি, তো কিয়ামতের দিনে কী হবে, এর বিচার যে নিয়েছে তো তার নেকিগুলো ওই ব্যক্তি নিয়ে যাবে, ঋণদাতা নিয়ে যাবে, আর সে নিজের নেকিগুলো পূরণ করে জান্নাতে চলে যাবে। আর যদি যে ঋণ নিয়েছিল তার কাছে যদি নেকি না থাকে তাহলে ঋণদাতার গুণাগুলো তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। তো এটা কিন্তু খুব ইজিলি যাতে আমরা না নিই, হ্যাঁ ঋণ নিলাম 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 কিন্তু দিলাম না, না দিয়েই আমরা চলে গেলাম, মারা গেলাম, তো এটারও কিন্তু খুবই ভয়ঙ্কর শাস্তি রয়েছে। ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, কেউ যদি কারো তিন পয়সা ঋণ নিয়ে নেয় তাহলে কিয়ামতের দিনে তাকে 700 রাকাত নামাজ কবুল কৃত নামাজ তাকে দিয়ে দিতে হবে। এখন জাকির ভাই আমি নামাজ পড়ছি, আমার এক ওয়াক্তের নামাজও তো ঠিক নেই কি ঠিক হয়েছে কিনা, কবুল হয়েছে কিনা,
ভালো কিনা,
জি
রাইট। এরপরে যদি মাত্র তিন পয়সার জন্য এতগুলো নামাজ কাউকে দিয়ে দিতে হয়, আর আমাদের সমাজের মধ্যে এই যে ঋণের কথাই যেহেতু আলোচনা চলছে আরমান ভাই, আমাদের সমাজের মধ্যে সবাই না কিছু সংখ্যক লোক এরকমের আছি যারা ঋণ তো দেই, ঋণ দেওয়ার পরে যে বিষয়টা আপনি তুলে ধরলেন কি যেহেতু গরিব আছে কিন্তু ওর কাছে কিছু সম্পদ আছে, জমিন আছে, আমরা এগুলো কি করব, পরবর্তীতে টাকা দিতে না পারলে আমরা আত্মসাৎ করে নিব, এরকমের ব্যক্তি যারা রয়েছেন দর্শক শ্রোতা, আমরা সবার কথা বলছি না, আমি কিছু সংখ্যক লোক হয়তোবা দুনিয়ার লোভে পরে আমরা এমনটা করি, তো আপনাদের কাছে অনুরোধ করছি কি এমনটা যেন আমরা না করি, কেননা কেয়ামতের ময়দানে এই সকল বিষয়গুলো জিজ্ঞাসা করা হবে, যেহেতু প্রতিটা সেকেন্ডের জিজ্ঞাসাবাদ হবে কেয়ামতের ময়দানে, তো আপনার এই এক পয়সা দুই পয়সা তো খুবই কম, হাজার নয় লক্ষ লক্ষ টাকাও মানুষ কিন্তু খেয়ে চলে যায়। আরেকটা বিষয় আরমান ভাই, কিছু লোকের মধ্যে কিন্তু আবার একটা অভ্যাস আছে কি ঋণ নিতেই থাকে, ঋণ নিতেই থাকে, দুইজন পাঁচজন দশজন থেকে ঋণ নিয়ে এত দেনা হয়ে গিয়েছে না, সে শেষ পর্যন্ত দেখা যায় পুরো ফ্যামিলি সহ ওই এলাকা থেকে এসে অন্য কোথাও চলে যায়, কাউকে কিছু না বলে, আবার যখন ঋণ নিতে নিতে সে অনেক ঋণ নিয়ে নিছে তখন দেখা যায় যারা ঋণদাতা ছিল যার থেকে নিয়েছে সে বারবার আসে, আসার কারণে তার সম্মানহানি হয়, তারপরে তার ছেলে সন্তান যারা আছে তারা এটাকে বিরক্তবোধ মনে করে, বাবা দুনিয়ার মানুষ থেকে ঋণ করেছে এখন দৈনিক মানুষ বাড়িতে আসতেছে, তো এই কারণে যতক্ষণ পারি আমরা চেষ্টা করব যেন দিয়ে দেই, ঋণ পরিশোধ করে দেই, আর না হয়তো কষ্ট করে চলি তারপর যেন ঋণ কম করি, আর না হয়তো দেখেন এই যে প্রতিদিন ঋণদাতা যিনি দিয়েছে সে প্রতিদিন আসে, একজন একজন আসতেই থাকে, আমি অনেকবার অনেককে দেখছি অসম্মানী হয়ে যায় বাজারের মধ্যে তার কাছে চেয়ে বসে, কবে ঋণ নিয়েছ এখন পর্যন্ত দেওনি, এই কারণে যখনই ঋণ নিব চেষ্টা করব সময় মতো পরিশোধ করে দেওয়ার জন্য, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আরমান ভাই থেকে আরেকটি প্রশ্ন করি, আরমান ভাই সম্পদ থাকার পরেও একজন ব্যক্তির কাছে সম্পদ আছে বা অর্থ আছে টাকা আছে থাকার পরেও কিন্তু যিনি পাবে আমার কাছে যার থেকে আমি ঋণ নিয়েছিলাম বেশি না, 2000 টাকা হতে পারে 10000 টাকা হতে পারে, আমার পকেটে টাকা আছে আমার কাছে টাকা আছে আমি চাইলে কিন্তু তাকে পরিশোধ করতে পারি, টাকা সম্পদ থাকা সত্ত্বেও যারা ঋণ পরিশোধ করবে না তাদের ব্যাপারে কি বলা হয়েছে?
দেখুন এই বিষয়ে অনেক হাদিস রয়েছে, অনেক রেওয়ায়েত রয়েছে, আমরা এটাই মনে করি জাকির ভাই নিয়ে নাও টাকা কর্জ নিয়ে নাও, ওই জিনিসটি নিয়ে নাও পরে দেখা যাবে, মরলে দেখা যাবে, ঠিক আছে ওই কালে দেখে নিব, এইভাবে তার চিন্তা ভাবনা থাকে, এটাকে কিছুই মনে করে না। এই কর্জ যে একটা বোঝ, একটা দেনা, একটা বোঝ যে আমার উপরে চেপে বসে আছে এটাকে আমরা কিছুই মনে করি না,
মনে করি না,
কিন্তু বাস্তবিকই এই দেনাটা অনেক বড় একটা বোঝা আছে। এই বোঝাটা জাকির ভাই না দুনিয়াতে নামবে, না কবরে, না হাসরে, না মিজানে, না পুলসরাতে, যদি কর্জদাতা যতক্ষণ না মাফ করে, আর ওই বোঝাটার ভারে আল্লাহ না করুক সে জাহান্নামে পড়ে যেতে পারে। আমি কিছু টাকা নিলাম দুনিয়াতে খেয়ে শেষ করে দিলাম, মনে করলাম শেষ, ফিনিশ, না 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 ফিনিশ হয়নি, বোঝাটা রয়ে গেছে, কবরেও আছে ওই বোঝাটা, হ্যাঁ তারপরে কিয়ামতের ময়দানে ওই বোঝা, পুলসরাতের উপরে ওই বোঝা, মিজানের পাল্লায় ওই বোঝা, হতে পারে ওই বোঝাটা আপনাকে জাহান্নামে ফেলে দিতে পারে, এই জন্য বোঝার দরকার আছে যাতে করে আমি তাড়াতাড়ি এই বোঝাটা নামিয়ে দিই। যেমন হযরত সাইয়েদুনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার গোলাম হযরত সাইয়েদুনা কাসেম বলেন, নূরের পাইকার দোনো জাহানের তাজওয়ার
সুবহানাল্লাহ,
সরকারে মদিনা করারে কলব সিনা ফয়জ গঞ্জিনা সাহেবে মুআতর পসিনা বাইসে নুজুলে সকিনা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি ঋণ নিল আর সেটা যদি পরিশোধ করার পাকাপোক্ত যদি নিয়ত করে নেয় আর সে পরিশোধ না করে মারা গেল, এই উভয় ব্যক্তিকে, ঋণদাতা এবং যে ঋণ নিয়েছে, উভয়কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দণ্ডমান করাবে এবং ইরশাদ করবে, হে অমুক, তুমি কি নিয়ত করেছিলে কি তাকে তুমি এটা পরিশোধ করে দেবে? তখন সেই ঋণ গ্রহীতা যে নিয়েছিল সে বলবে, মওলা তোমার ইজ্জত এবং জালালের কসম, আমার পরিপূর্ণ নিয়ত ছিল এনি হাও যেভাবে হোক আমি তাকে পরিশোধ করেই দিব, কিন্তু মওলা তুমি তো আমার নিয়তের কথা জানো, আমি যখন নিয়েছিলাম সে নিয়ত তো করেছিলাম আর নিয়ত তুমি জানো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করবেন, হ্যাঁ আমি জানি তোমার অন্তরে কি ছিল, কি কথা চলছিল, তুমি সাক্ষী হয়ে যাও, আমি তোমার পক্ষ হয়ে এই ব্যক্তির ঋণ আমি পরিশোধ করে দিচ্ছি। এরপর আল্লাহ তাআলা তাকে কিছু ইনাম ও ইকরাম দিবে। পক্ষান্তরে যে ব্যক্তি ঋণ নেবে আর ঋণ নেওয়ার পরে যদি পরিশোধ করার তার ইচ্ছা না থাকে, আচ্ছা ঠিক আছে বাদ দে না, দেখা যাবে। আচ্ছা আমি এখানে একটা স্টপ করছি, আপনিও দেখেছেন মদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আপনারাও দেখেছেন অনেকেই এরকম ভাবে, আমি ঋণ নিয়েছি, ঋণদাতা আসলো, দিব না, কি করবেন আপনি, কি করতে পারবেন, যা ইচ্ছে করে নেন যান। এখন ওই বেচারা তো আহাম্মক হয়ে গেল, এ কি হলো, আমি তো ভালো ভেবে দিয়েছিলাম আর আমি চাইতে যাচ্ছি, এ তো আমাকে ধমক দিচ্ছে, মারার হুমকি আমাকে দিচ্ছে। সেই বেচারা এখন কি করে, ব্যাক গিয়ার দিয়ে সে পিছনে ব্যাক হয়ে যায়, তাই না? এমনই হয়,
এমন হয় অনেক।
তো পক্ষান্তরে যে ব্যক্তি ঋণ নিল কিন্তু দেবার নিয়ত তার ছিল না, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে দাঁড় করাবে আর আল্লাহ তাআলা ইরশাদ করবে, কারণ আমরা জানি কিয়ামতের দিনে পুঙ্খানুপুঙ্খানু হিসেব করা হবে। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তুমি যে ঋণ নিয়েছিলে তো তুমি দাওনি কেন? সে বলবে, আমি তো সুযোগ পাইনি, তোমার নিয়ত কী ছিল? তখন সে বলবে, আমার তো নিয়ত ছিল না দেওয়ার। আল্লাহ তাআলা ইরশাদ করবেন কি, হ্যাঁ আমি তো জানি, আমি তোমার অন্তর খবর তো জানি, তোমার নিয়ত ছিল না, তো এই কারণে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে পানিশমেন্ট দেবে। তা হচ্ছে এই যে ঋণ দিয়েছে তার গুণা তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। এর যদি নেকি না থাকে, নেকি যদি থাকে তো ঋণদাতা ঋণ নেকি নিয়ে চলে যাবে, আর যদি নেকি না থাকে তো ঋণদাতার গুণাগুলো তার মাথায়
তোমরা যখন কারোর থেকে ঋণ নেও তো এটা পরিশোধ করে দাও, সময় মতো পরিশোধ করে দাও। আচ্ছা আরমান ভাই দেখেন, আপনি যেমন আমি কারো থেকে ঋণ নিলাম, আমি ঋণটা দিচ্ছি না, রাস্তার মধ্যে গেলাম, যদি ওই ব্যক্তি আমার সামনে চলে আসে তো কেমন লাগে? আমার কাছে কেউ টাকা পাবে, আমি তার টাকাটা ফেরত দিচ্ছি না, হঠাৎ করে রাস্তায় বের হলাম, তার সাথে দেখা হয়ে গেল। এখন দেখবেন এই ব্যক্তিরা কি করে, যেটাকে আমরা স্বাভাবিকভাবে বলি না, নর্মাল হয়ে যায়, চোরের মতো চুপি চুপি তার থেকে পালায়ন করার চেষ্টা করে। আমার ছেলে বাহিরে বের হলো, রাস্তায় বের হলো, ওই ব্যক্তির সাথে দেখা, যে আমার কাছে টাকা পাবে, যার থেকে আমি ঋণ নিয়েছি, ওই ব্যক্তিকে দেখে আমার ছেলেও চুপ হয়ে যায়, আর ও ওই ব্যক্তি বলেও দেয় ছেলের সামনে, দেখো এর বাবার কাছে আমি টাকা পাবো, টাকা নিচ্ছে এখন দেয়নি, তো আমার ছেলেও অপমান হয়ে যায়। আরেকটি কথা আরমান ভাই, আমি যে কাউকে টাকা দিলাম বা কারো থেকে নিলাম, আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোন, আমরা সব এক ফ্যামিলিতে এক জায়গাতে, এখন আমি যে কাউকে 5000 টাকা দিলাম তো আমার সবার হক এখানে আছে, ওই টাকাটা ফেরত পাইলে সবাই আবার এটা হকটা তাদের আদায় হয়ে যাবে। এখন না দেওয়ার কারণে জানি না কার কার হক এভাবে মানুষ নষ্ট করছে, ঋণ নেওয়ার পরে দেয় না, এরপরে নিজের ঘরের মানুষও এখানে অনেক সময় বেজ্জতি হয় রাস্তাঘাটে, কি এর বাবা এর ভাই আমার থেকে ঋণ নিয়েছে কিন্তু ঋণটা এখন পর্যন্ত পরিশোধ করে না, কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে কত সুন্দরভাবে ঘোষণা করেছেন যে ব্যক্তি ঋণ নেওয়ার পরে সময় মতো পরিশোধ করে দেয়, সময় মতো পরিশোধ করে দেয় আল্লাহ তাবারক ও তাআলা ওই ব্যক্তির এভাবে তার সম্মানকে বজায় রাখবে যেভাবে হাশরের ময়দানে মানুষ আরশের ছায়ার নিচে থাকবে।
সুবহানাল্লাহ। আরেকটি রিওয়ায়েত রয়েছে জাকির ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ঋণ নিল এবং তার নিয়ত ছিল ঋণ পরিশোধ করে দেওয়ার, তো আর পরিশোধ না করে সে মারা গেল, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি তার অভিভাবক হব, মানে মাদদগার হব। অভিভাবক মানে হচ্ছে মাদদগার, সাহায্যকারী এবং বন্ধু। দেখুন একটি ঘটনা বলি ইনশাআল্লাহ আজওয়াজাল, এর মধ্যে অনেক কিছু শিক্ষা রয়েছে, অনেক কিছু শিক্ষা রয়েছে। আর এই রিওয়ায়েতটি, এই ঘটনাটি বুখারী শরীফের মধ্যে রয়েছে।
সুবহানাল্লাহ।
আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে নিয়ে বয়ান করছিলেন, আর এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলের এক ব্যক্তির ঘটনা বয়ান করছিলেন। সে ব্যক্তি এক ধনী ব্যক্তির কাছ থেকে 1000 দিনার কর্জ নিল।
আচ্ছা,
বলল ভাই খুব কষ্টে রয়েছি, এই মুহূর্তে যদি টাকা তুমি আমাকে না দাও তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে আর আমি অনেক বিপদের সম্মুখীন হয়ে যাব, তো প্লিজ তুমি আমাকে একটু সাহায্য করো, হেল্প করো। সে ব্যক্তি বলল ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু কোনো সাক্ষী তো আনো। বলল ভাই আমি মুসাফির, গরিব মানুষ, আমার সাক্ষী কে দিবে, আমার সাক্ষী আল্লাহ আছে।
সুবহানাল্লাহ।
তুমি ঠিক বলেছ, তোমার সাক্ষী আল্লাহ, তুমি ঠিক বলেছ, আমি মেনে নিলাম। তো ভাই কোনো জামিন তো রাখো, কোনো কিছু, কোনো জামিন তো দাও। বলে আমার কাছে কোনো জামিন নাই, আমার জামিন আল্লাহ আছে।
সুবহানাল্লাহ।
এখন সে ব্যক্তি যখন আল্লাহর নাম শুনল তো সে একেবারে মুগ্ধ হয়ে গেল,
তার অন্তর ঠান্ডা হয়ে গেল,
ঠান্ডা হয়ে গেল।
সুবহানাল্লাহ।
সে 1000 দিরহামের থলি তাকে দিয়ে দিল।
সুবহানাল্লাহ।
সে নিয়ে চলে গেল, অন্য জায়গায় চলে গেল, কারোবারের উদ্দেশ্যে চলে গেল, সমুদ্র ওই পার চলে গেল। এখন যখন ডেট আসলো কি ওই ডেটে তাকে টাকাটা দিতে হবে, সে টাকার থলি নিয়ে সে সমুদ্রে ঘাটে আসলো, নৌকা নিয়ে বা লঞ্চ, ওই জামানা যা ছিল পানি জাহাজ, কি পানি জাহাজের মাধ্যমে ওই পার হয়ে আমি ওই মালিককে আমি টাকাটা বুঝিয়ে দিব। ওই ডেটেই সে পৌঁছলো, কিন্তু কোনো নৌকা পেল না, কোনো মাঝি পেল না, কোনো জাহাজ সে পেল না। কি করা যায়, কি করা যায়? এক খণ্ড কাঠের টুকরা দেখল, সে কাঠের টুকরা নিয়ে খোদাই করে সেখানে 1000 দিনার দিয়ে দিল, আর একটা চিঠি লিখে দিল, হে আমার ভাই তুমি কত ভালো আমার বন্ধু, তুমি আমাকে বলেছিলে কোনো সাক্ষী নিয়ে আসতে বা কোনো জামিন দিতে, আমি আল্লাহর কথা বলেছি, তুমি মেনে নিয়েছো। ভাই আমি এই ডেটেই টাকা পরিশোধ করার জন্য এসেছি, কিন্তু আমি কোনো নৌকা পাইনি, তোমার কাছে আমি আসতে পারিনি, তো আল্লাহর নামে আমি এই টাকাটা তোমার কাছে পাঠাচ্ছি, আর এই দোয়া করছি যাতে এই টাকাটা তোমার হাতে যাতে পৌঁছে যায়, যাতে আমার ওয়াদাও পূরণ হয়ে যায়, আমি ওয়াদা করেছি জাস্ট ডেটে আমি টাকাটা ফিরিয়ে দিব। চিঠি লিখে ওই কাঠের খণ্ডে ভালো মতো করে মোড়ায় পানিতে ছেড়ে দিল, আর বলল মওলা আমার লাজ রেখে নাও, আমার ওয়াদা পূরণ করে নাও।
সুবহানাল্লাহ।
মওলা আমার ওয়াদা পূরণ করে দাও। এখন পানিতে ছেড়ে দিল, ও ভেসে 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 যেতে যেতে অদৃশ্য হয়ে গেল, মানে কোথাও চলে গেল। এদিকে যে কর্জ দিয়েছিল তাকেও কোথাও অন্য জায়গায় যেতে হবে,
আচ্ছা
অন্য শহরে যেতে হবে, সেও ঘাটে আসলো কিন্তু কোথাও নৌকা পেল না, মাঝি পেল না, জাহাজ পেল না, তো সে ফিরে যেতে চাইল, কিন্তু দেখল একখণ্ড কাঠ ভেসে ভেসে আসছে, সে বলল ঠিক আছে এটাকে নিয়ে যাই, বাড়িতে নিয়ে গিয়ে শুকিয়ে লাকড়ি বানাবো, নিয়ে বাড়িতে চলে গেল, সেটাকে কাটলো, যখন কাটলো তো সেখান থেকে 1000 দিরহাম বেরিয়ে আসলো,
আল্লাহ,
আর সেখান থেকে একটা চিঠিও বেরিয়ে আসলো, সেখানে চিঠিতে তার নাম ছিল যে কর্জ নিয়েছিল, নাম ছিল, আর বলল ভাই এই ডেটে দেওয়ার কথা ছিল আমি দিতে পারিনি, আমার নাম অমুক, আর আপনি তো অনেক ভালো আছেন, আমি আল্লাহর কথা বলেছি তো আপনার মন গলে গেছে, তো ভাই আমার এই টাকাটা আমি আল্লাহর রাহে ছেড়ে দিয়েছি যাতে আপনার হাতে পৌঁছে যায়, তখন সে মনে মনে বলল, বন্ধু তোমার টাকা আমি পেয়ে গিয়েছি, আমি ক্ষমা করে দিলাম তোমাকে। কিছুদিন পর আবার ওই ব্যক্তির মনে একটু কথাগুলো খেলছিল, সে ব্যক্তি তো আমার উপরে ভরসা করেছিল, আমার উপরে দয়া করেছিল, টাকাটা তো আমি ছেড়ে দিয়েছি, যাই হোক আরও আমি 1000 দিরহাম নিয়ে যাই তাকে দিই আমি। কিন্তু সে কনফার্ম ছিল নাকি টাকা তার হাতে
আগেরটা পেলো কিনা,
পেলো কিনা, সে 1000 দিরহাম নিয়ে তার কাছে আসলো, বললো ভাই আমি যে ডেটে চেয়েছিলাম আপনাকে দিব সেই ডেটে আমি আসতে পারিনি, একটু সমস্যা ছিল, নৌকা ছিল না, কিন্তু আমি এমন একটা ফন্দি করেছিলাম, এমন একটা উপায় করেছিলাম। বলো আচ্ছা তো এখন কেন এসেছো? বলো আমি ওই টাকাটা দিতে এসেছি। বলো ভাই তোমার টাকাটা তুমি নিয়ে যাও, খোদার কসম আমি ওই টাকা পেয়ে গেছি।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো দেখলেন জাকির ভাই যে ভালো নিয়তে কর্জ আদায় করার নিয়ত করে বা নেয় তো আল্লাহ তাআলা তার সঙ্গে থাকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কর্জ নেয় এবং দেওয়ার নিয়ত করে থাকে তো আল্লাহ তার সাথে থাকে। এরপরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি তো আল্লাহর ভিখারিনী, আমি চাই আল্লাহ আমার সাথেই থাকুক।
সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছিলাম অনুষ্ঠানে পরিশোধ করে দেওয়ার নিয়তে ঋণ গ্রহণ করার প্রতিদান কী রয়েছে, সওয়াব কী রয়েছে, আর এর প্রতিদান যে আমরা পাবো এ বিষয় সম্পর্কে আরমান ভাই থেকে আমরা খুব সুন্দর কিছু মাদানী ফুল শ্রবণ করেছি। হয়তো বা এর পূর্বে আমাদের মাথায় ছিল না, আমাদের ধারণাতেও ছিল না যে ঋণ পরিশোধ করে দেওয়ার নিয়তে যদি আমরা ঋণ নিয়ে থাকি তবে এর প্রতিদান কী রেখেছেন আল্লাহ তাআলা আমাদের জন্য। আজকের অনুষ্ঠান থেকে খুব ভালো কিছু বিষয় আমরা শিখতে পেরেছি, আল্লাহ তাবারক ও তাআলা এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বে আবার নতুন কোনো আমল নিয়ে, নতুন কোনো বিষয় আপনাদের সামনে উপস্থিত হব এই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।